শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা ও ভারতে রাত 9:30। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
শিক্ষার্থীদের আন্দোলনের সময় গ্রেপ্তার খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন 10 জন নোবেল বিজয়ী।
আমির খসরু রিপোর্ট।
মিয়ানমারের উত্তর রাখাইনে ওই দেশটি মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে প্রবেশ ও কার্যক্রম পরিচালনা করতে না দেয় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত সংস্থা মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স।
শুনবেন কলকাতা থেকে পাঠানো দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
বন্যা বিধ্বস্ত কেরালার জন্য পশ্চিমবঙ্গ 10 কোটি টাকা সাহায্য করবে। এই রাজ্যের যারা নানা কাজে কেরালা গিয়ে বন্যায় আটকে পড়েছেন তাদের ফিরিয়ে আনারও ব্যবস্থা করছে।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফারিয়া প্রদেশের একটি শহরে তালিবান প্রবেশ করেছে এবং সেখান থেকে কয়েক ডজন সরকারি সেনাকে তারা আটক করে নিয়ে যায়। জাতিসংঘ রবিবার এক সতর্কবার্তা প্রকাশ করে। জাতিসংঘের ওই সতর্কবার্তায় এবছর আফগানিস্তানে ত্রাণ কর্মীদের ওপরে হামলা 20% বেড়েছে বলে বলা হয়েছে। এ পর্যন্ত হত্যা করা হয়েছে 23 জনকে, 37 জন আহত হয়েছে এবং 74 জনকে জিম্মি করা হয়েছে। তালিবান মুখপাত্র দাবি করছে সরকারি বাহিনীর কাছ থেকে কোনো রকম বাধা ছাড়াই তারা শহরে প্রবেশ করে এবং ওই সময় কোনো রক্তপাতের ঘটনা ঘটেনি। তালিবান জানিয়েছে তারা ফারিয়াবের 3টি শহর দখল করে নিয়েছে এবং আরও 11টি শহরে বিদ্রোহীরা চাপ সৃষ্টি করছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে প্রায় 100 আফগান নিরাপত্তা সেনা এখনও নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত মানবাধিকার সাহায্যকারী সংস্থা মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স ডক্টরস উইদাউট বর্ডার্স আমস্টারডাম থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার স্বাধীন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে দেশটির উত্তর রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না। বিপন্ন, অসহায় এবং চিকিৎসার প্রয়োজন এমন মানুষের সেবা, সাহায্য, সহযোগিতা করতে বাধার সৃষ্টি করা হচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত মানবিক সহায়তাকারী সংস্থা মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স বা ডক্টরস উইদাউট বর্ডার্স অ্যামস্টারডাম থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার স্বাধীন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে দেশটির উত্তর রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না এবং বিপন্ন, অসহায় এবং চিকিৎসার প্রয়োজন এমন মানুষজনকে সেবা, সাহায্য, সহযোগিতা করতে বাধা সৃষ্টি করা হচ্ছে। চিকিৎসা ও মানবিক সহায়তার যে জরুরি প্রয়োজন তা না পারায় উত্তর রাখাইনে এক ক্রমবর্ধমান উদ্বেগের পরিবেশের সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি বলছে। 2017 সালের 11 আগস্ট উত্তর রাখাইনে MSF সহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে ওই এলাকায় প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ করার পর এ অবধি আর কোন অনুমতি দেওয়া হয়নি। বারবার অনুমতি প্রার্থনার পরেও এমনটাই জানিয়েছেন MSF এর মিয়ানমার সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ভেনেট ডি গার্সি। MSF পুনরায় উত্তর রাখাইনে প্রবেশ এবং কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারের প্রতি আবেদন জানিয়েছে। এদিকে জাতিসংঘের সংস্থা UNHCR এবং UNDP কে উত্তর রাখাইনে প্রবেশ করার অনুমতি দেওয়ার ঘোষণা এ মাসের গোড়ার দিকে দেওয়া হলেও এতে খুব একটা অগ্রগতি নেই বলে জানা গেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় দুর্বৃত্তদের গুলিতে 7 জন নিহত হওয়ার পর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় উপজাতিদের পরস্পর প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠনগুলোর নিজেদের মধ্যকার কলহ বিবাদের জেরে এ পর্যন্ত গত 9 মাসে অন্তত 34 জন উপজাতি নিহত হয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা প্রতিনিধি জহুরুল আলম।
খাগড়াছড়ি থেকে পার্বত্য অঞ্চলে আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণে টার্গেট কিলিং এ নেমেছে আঞ্চলিক সংগঠনগুলো। একসময় একক সংগঠন হিসেবে পাহাড়ে সক্রিয় থাকা জনসংহতি সমিতি JSS ভেঙে এখন অন্তত 4টি দল সেখানে সক্রিয় রয়েছে। এদের অন্তকলহের কারণে সেখানে যে সংঘর্ষ এবং খুনাখুনি চলছে তাতে সাধারণ উপজাতিরা আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
দোকান থেকে বাইর করে মারছে যে কোন নিরাপত্তা আছে, এটাকে গরব করতেছে।
খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেছেন, সন্ত্রাসীদের ধরতে কম্বিং অপারেশন শুরু হয়েছে।
আমরা সবাই যৌথ বাহিনীর কম্বিং অপারেশনের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি যাতে এগুলোকে আইনের আওতায়
আনা যায়। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ইসরায়েলের গাজা উপত্যকায় প্রবেশের পথ মানুষ চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। রবিবার থেকে ওই সীমান্ত পথ বন্ধ থাকবে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, কেবলমাত্র মানবিক সাহায্য সংক্রান্ত কাজের জন্য সীমান্ত পথ খোলা থাকবে। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বাস সীমান্তের কাছে এক প্রতিবাদ বিক্ষোভের ওপরেই ইসরায়েলি সেনারা গুলি চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে এবং আরও অন্তত 60 জনের মতো আহত হয়েছে। ওই ঘটনাটি ঘটে যখন মিশরীয় আলোচকেরা অস্ত্রবিরতি নিয়ে মধ্যস্থতা করছিলেন। গাজার সীমান্তে ইসরায়েল এবং মিশর যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তারই বিরুদ্ধে ফিলিস্তিনিরা মার্চ মাসের শেষ থেকে প্রতিবাদ বিক্ষোভ করে আসছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর থেকে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 170 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ইতালির জেনোয়া শহরে গাড়ি চলার একটি সেতু ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা 43-এ পৌঁছেছে। আরও যে মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এক পরিবারের যে সদস্যরা নিখোঁজ ছিলেন তাদেরই বলে উদ্ধারকর্মীরা মনে করছেন। রবিবার ভোরে দমকল বাহিনীর সদস্যরা 3 জনের মরদেহ উদ্ধার করেছে। সেতুর ধ্বংসাবশেষের নিচে দুমড়ে মুচড়ে যাওয়া একটি গাড়ি থেকে এক দম্পতি এবং তাদের 9 বছরের কন্যার দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11:30 দিকে প্রবল বৃষ্টির মধ্যে একটি টাওয়ার সহ সেতুটির 50 মিটার উঁচু একটি অংশ ধসে পড়ে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা উদ্ধার তৎপরতা এখনও চালিয়ে যাবেন। গতকাল ইতালিতে শোক দিবস পালন করা হয়। পুলিশের চোখ এড়িয়ে মূল অস্ত্র কারবারি পালিয়ে গেলেও বিপুল পরিমাণ অস্ত্র সমেত ধরা পড়ল এক ছাত্র। রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সুতি থানার পুলিশ চাঁদের মোড়ে একটি ধাবা থেকে ওই ছাত্রকে ধরে। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
পুলিশ প্রশাসনের সন্দেহ, সম্ভবত পুলিশের নজরে এড়াতেই ছাত্রদের কেরিয়ার হিসেবে ব্যবহার করছে রাজ্যের মালদাহের কালিয়াচকে অস্ত্র কাঠবাড়িরা। এদের সঙ্গে বিহারের মুঙ্গেরে যোগাযোগ আছে। জেলার পুলিশ সুপার মুকেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ধৃত ছাত্র অস্ত্র কেরিয়ার। সে ধরা পড়লেও তার সঙ্গে থাকা মূল অস্ত্র কারবারি পালিয়েছে, তার খোঁজ চলছে। ধৃতের কাছ থেকে কয়েকজনের নাম জানা গিয়েছে, সেগুলি যাচাই করেও দেখা হচ্ছে। কয়েকদিন আগেই শামসেরগঞ্জ ও ফরাক্কা থানা এলাকা থেকে প্রচুর আগ্নেয় অস্ত্র সমেত কয়েকজন কারবারি ও কেরিয়ার ধরা পড়ে। ধৃতদের দেওয়া তথ্য অনুযায়ী মোস্তারুলকে ধরতে পুলিশ সংশ্লিষ্ট থানার অন্তর্গত চাঁদের মোড়ে একটি ধাবার কাছে জাল পাতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালদাহ বহরমপুর রুটের একটি বেসরকারি বাস থেকে চাঁদের মোড়ে নামে মোস্তারুল ও আরও একজন। দুজনের হাতে দুটি ব্যাগ ছিল। টোল প্লাজার কাছে একটি ধাবায় গিয়ে দুজনে আলাদা আলাদা দুটি টেবিলে বসে। সোর্সের দেওয়া চেহারার বিবরণের সঙ্গে মোস্তারুলের চেহারা হুবহু মিলে যায়। সাদা পোশাকের পুলিশ অফিসাররা তাকে তখনই আটক করে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
হেজবোল্লা নেতারা ইয়েমেনি বিদ্রোহীদের সঙ্গে বৈঠক করছেন। হেজবোল্লা জানিয়েছে, ইয়েমেনের হোতি বিদ্রোহীদের এক প্রতিনিধি দলের সঙ্গে হেজবোল্লা নেতারা বৈঠক করছেন। রবিবার লেবানিজ জঙ্গি দল জানিয়েছে, ইয়েমেনের গৃহযুদ্ধের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হাসান নাসরুল্লাহ হোতি প্রতিনিধি দলের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে আলোচনা করেছেন। ইন্দোনেশিয়ার লোম্পক দ্বীপে 6.3 মাত্রার শক্তিশালী আরেকটি ভূমিকম্প হয়। রবিবারের ওই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূপৃষ্ঠের 7 কিলোমিটার গভীরে ওই ভূমিকম্প হয়েছে। গত 2 সপ্তাহে লোম্বকে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হল। সৌদি আরবের মক্কায় সারা বিশ্ব থেকে 20 লাখেরও বেশি ধর্মপ্রাণ মানুষ হজ পালনের উদ্দেশ্যে মিনায় আনুষ্ঠানিকতা শুরু করেছেন। রবিবার থেকে শুরু হল 5 দিন ব্যাপী হজ ব্রত। মুসলমানেরা সোমবার জড়ো হবেন আরাফাতের ময়দানে, যাকে হজের মূল অনুষ্ঠান বলা হয়। বিশ্বের 164 দেশের 20 লাখের বেশি মানুষ এবার হজ করছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থী সহ 42 জনের জামিন মঞ্জুর হয়েছে। ওদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গ্রেপ্তার খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন 10 নোবেল বিজয়ী। বিবৃতিদাতারা সকল নাগরিকের মানবাধিকার, বাকস্বাধীনতা ও সমাবেশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে রয়েছে বিস্তারিত।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 22 শিক্ষার্থী সহ 42 জনের জামিন মঞ্জুর হয়েছে। আগে কয়েক দফা জামিন নাকচ হলো ঢাকার পৃথক আদালতে রোববার তাদের জামিন মঞ্জুর হয়। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধুমাত্র হয়রানি করতে এসব শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়। আসামিরা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামলার এজাহারে তা উল্লেখ করেনি পুলিশ। বেসরকারি ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, সাউথ ইস্ট এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের 22 জন শিক্ষার্থী জামিন মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সাইফুজ্জামান হিরো ও মহানগর হাকিম একেএম মাইনুদ্দিন সিদ্দিকীর আদালত। শিক্ষার্থীদের পক্ষের আইনজীবী মহিউদ্দিন ফারুকি জানিয়েছেন, ঈদ ও পরীক্ষা এই দুই গ্রাউন্ডে বিচারকরা জামিন দিয়েছেন।
কোন আসামির বিরুদ্ধে এই মামলার মধ্যে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। 4 নম্বর হচ্ছে এই আসামিরা সবাই ছাত্র, অথচ এই মামলার এজাহারে তাদের তারা যে ছাত্র সেই মর্মে কোনো পরিচয় তাদের দেয়নি। তারা ছাত্র, জাতির ভবিষ্যৎ। ঈদের আগে মিথ্যা মামলায় তাদেরকে শুধুমাত্র হেনস্থা করার জন্য প্রসিকিউশন অর্থাৎ পুলিশ এই মামলাটা করেছে, এই হচ্ছে মূল গ্রাউন্ড এবং তাদের সবাইকে বিজ্ঞ আদালত জামিন দিয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সময় পৃথক থানায় দায়ের করা মামলায় আরো 20 জনের জামিন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার আনিসুর রহমান। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত 6 আগস্ট রাজধানীর বাড্ডা ও বসুন্ধরা এলাকায় শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিনের ঘটনায় বাড্ডা ও বাটারা থানায় 2 মামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তত 75 জনকে আটক করে পুলিশ। পরে তাদের 22 জনকে গ্রেপ্তার দেখিয়ে 2 দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ছাত্র আন্দোলনে বিভিন্ন থানায় এ পর্যন্ত 52টি মামলায় 17 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গ্রেপ্তার খ্যাতিমান আলোকচিত্রী শহীদুল আলম ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছেন 10 জন নোবেল বিজয়ী। ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিশ্বের আরও 13 জন বিশিষ্ট ব্যক্তি। বিবৃতিটি বিখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবাধিকার কর্মী শ্যারন স্টোন তার টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেন। বিবৃতিদাতাদের মধ্যে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস, ডেসমন্ড টুটু, তাওয়াক্কালুল কারমান, শিরিন আবাদি রয়েছেন। বিবৃতিদাতারা সকল নাগরিকের মানবাধিকার, বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। এবারে অন্য প্রসঙ্গ। ভারতে বন্যা বিধ্বস্ত কেরালার জন্য পশ্চিমবঙ্গ 10 কোটি টাকা সাহায্য করবে। এই রাজ্যের যারা নানা কাজে কেরালা গিয়ে বন্যায় আটকে পড়েছেন তাদের ফিরিয়ে আনতে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে দক্ষিণ পূর্ব রেল 2টি স্পেশাল ট্রেন চালাচ্ছে। এছাড়াও পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ সহ রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
বন্যা বিধ্বস্ত কেরালার জন্য পশ্চিমবঙ্গ 10 কোটি টাকা সাহায্য করবে। এই রাজ্যের যারা নানা কাজে কেরালা গিয়ে বন্যায় আটকে পড়েছেন তাদের ফিরিয়ে আনারও ব্যবস্থা করছে। পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে দক্ষিণ পূর্ব রেল 2টি স্পেশাল ট্রেন চালাচ্ছে। এছাড়াও পাঠানো হচ্ছে ত্রাণ সামগ্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন যে আমরা আর যে কোনোভাবে কেরালকে যদি সাহায্য করতে পারি আমরা নিজেদের কৃতার্থ মনে করব, কারণ ভাইয়ের পাশে ভাই না দাঁড়ালে কে হবে। প্রত্যেকটি রাজ্য থেকে কিছু না কিছু সাহায্য কেরালাতে গিয়ে পৌঁছচ্ছে, পশ্চিমবঙ্গ তার নিজের সাধ্য মতন করছে এবং আরও করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধে যে 2টি রেল চলছে, চালানো হচ্ছে, একটি তার মধ্যে রওনা হয়ে গিয়েছে, সেগুলো আসলে ওখানে প্রচুর পশ্চিমবঙ্গের অধিবাসী যারা নানান কারণে ওখানে কাজে যান এবং ওখানে গিয়ে আটকে পড়েছেন এই বিধ্বংসী বন্যায় তাদের অসহায় অবস্থার কথা ভেবে দক্ষিণ পূর্ব রেল 2টি ট্রেনের ব্যবস্থা করেছে, ওখান থেকে যাতে তারা এখানে ফিরে আসতে পারে। এর্নাকুলম থেকে রওনা হয়ে ট্রেন দুটি আসবে হাওড়া আর সাঁতরাগাছি। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও সঞ্জয় ঘোষ তিনি জানান,
কেরালা যে বিধ্বংস বন্যার পরিস্থিতির দিকে নজর রেখে ভারতীয় রেলের তরফ থেকে বিশেষ করে বাঙালিদের জন্য দুটো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটা স্পেশাল ট্রেন আজকে সন্ধ্যে 6টা নাগাদ এর্নাকুলাম ছেড়েছে, আরেকটা স্পেশাল ট্রেন রাত্রি 9টা নাগাদ এর্নাকুলাম ছাড়বে। এই ট্রেন দুটো মূলত যারা ওখানে বন্যায় আটকে পড়েছেন, বিশেষ করে বাঙালি যারা দেশে ফিরে আসতে চান, তাদের জন্য স্পেশাল ট্রেন দুটোর ব্যবস্থা করা হয়েছে। এবং এই ট্রেন দুটো এর্নাকুলাম থেকে ছেড়ে মাদ্রাস হয়ে, গুরুর হয়ে, বিজয়বরণম হয়ে সাঁতরাগাছির দিকে আসবে। এবং ফিরতি পথে আমরা স্পেশাল ট্রেনও একটা রাখছি, প্রয়োজন হলে আরও একটা স্পেশাল ট্রেন আমরা চালাবো। প্রথম স্পেশাল ট্রেনটা বুধবার দিন বিকেলবেলা ছাড়বে এর্নাকুলামের উদ্দেশ্যে। বিশেষ করে কেরালাবাসী যারা কলকাতা বা পশ্চিমবঙ্গে আছেন, যারা চাইছেন পরিজন যে সঙ্গে গিয়ে তাদের উদ্ধার কাজে সাহায্য করতে চান, তাদের দিকে কথা চিন্তা করে, তাদের কথা ভেবে আমরা ফিরতি পথেও একটা সাঁতরাগাছি থেকে এর্নাকুলাম স্পেশাল চালাবো। এবং আশা করি এই স্পেশাল ট্রেনগুলোতে আমরা যথেষ্ট পরিমাণ লোককে সুযোগ দিতে পারবো।
এছাড়াও ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে, রেল ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছে। দক্ষিণ পূর্ব রেলের সিপিআরও চিফ পাবলিক রিলেশনস অফিসার সঞ্জয় ঘোষের বক্তব্য শুনলেন। এছাড়াও কিন্তু রেল আরও অনেক সামগ্রী পাঠাচ্ছে, ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে এবং আপাতত পাঠাচ্ছে পানীয় জল। IRCTC যারা রেলের খাবার এবং পানীয় জল সরবরাহ করে এবং পর্যটনের ব্যাপারটা দেখে, সেই IRCTC-র পূর্বাঞ্চলীয় প্রধান দেবাশিস চন্দ্র তিনি এ ব্যাপারে জানান।
ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন, আমরা পানীয় জল সরবরাহের দায়িত্ব নিয়েছি। আমরা আমাদের চেন্নাইতে যে রেললির প্ল্যান্ট আছে, আমাদের যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার তার ব্র্যান্ড হচ্ছে রেললি, সেইটা আমরা রেগুলার বেসিসে কেরালার বন্যা পীড়িত মানুষদের জন্য পাঠাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের পাটনার কাছে যে দানাপুর রেলনির প্ল্যান্ট এবং দিল্লির কাছে নাগলোই রেলনির প্ল্যান্ট থেকেও আমরা পানীয় জল পাঠাবো। আমাদের উদ্দেশ্য যে কেরালার মানুষের যেন পানীয় জলের কোনো অভাব না হয়।
কাটোয়ার প্রায় 150 জন মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ অন্যান্য কাঠের মিস্ত্রি বা ঘর তৈরি করার মিস্ত্রি, এরা সব কিন্তু ওখানে গেছেন, নানান জায়গায় রয়েছেন, সোনার কাজ, জরির কাজ এসব যারা করেন তারা গেছেন, এবং তারা সকলেই কিন্তু এই বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত। নদিয়ার নাকাশি পাড়ার একজন তরুণ, তিনি 5 মাস আগে ওখানে গেছিলেন রাজমিস্ত্রির কাজে। দিলওয়ার হোসেন মণ্ডল মারা গিয়েছেন। এরকম ধরনের আর যাতে মৃত্যুর খবর না শুনতে হয়, সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এদের জন্য ফিরে আসার ব্যবস্থা করছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্ব মানবতা দিবস আজ। নানা কারণে প্রতি 2 সেকেন্ডে বাস্তুচ্যুত হচ্ছেন একজন করে মানুষ। সংকটাপন্ন এসব মানুষকে মানবিক সেবা দিচ্ছেন কয়েক লাখ মানবতাকর্মী। গত এক যুগে 1000-এরও বেশি মানবতাকর্মী নিহত হয়েছেন। এবার বলা হচ্ছে মানবতাকর্মীরা যেন লক্ষ্যবস্তু না হন। কক্সবাজার থেকে মজ্জেম হুসাইন শাকিলের পাঠানো রিপোর্ট। এবার
বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 7 কোটি। এদের মানবিক সেবা দিচ্ছেন কয়েক লাখ মানবতাকর্মী। মাঝে মাঝে এই মানবতাকর্মীরাও পরিণত হন লক্ষ্যবস্তুতে। 2013 সালের 19 অগস্ট ইরাকে জাতিসংঘ কার্যালয়ে এক বোমা হামলায় 22 জন মানবতাকর্মী নিহত হন। এরই প্রেক্ষিতে 2009 সাল থেকে 19 অগস্টকে বিশ্ব মানবতা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলি সেনাদের গুলিতে মানবতাকর্মী রাজান আশরাফ আল নাজ্জা নিহত হয়েছেন। গত এক যুগে নিহত হয়েছেন 1000-এরও বেশি মানবতাকর্মী। এবারে বিশ্ব মানবতা দিবসে বলা হচ্ছে মানবিক সেবাকর্মীরা যাতে লক্ষ্যবস্তু না হন। এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছেন কয়েক হাজার মানবতাকর্মী। এদেরই একজন সৈকত বিশ্বাস।
আমরা মানবিক সহায়তা যে প্রদানটা করি, আমরা নিজের সঙ্গীকার থেকে করি, আমরা মনে করি যে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানোটা জরুরি। মানবিক সহায়তা প্রদানকারী কর্মীরা অন্যের জীবন বাঁচানোর জন্যে তৎপর রয়েছে, সারাদিন কাজ করছে, তাদের জীবন যেন টার্গেট না হয়।
তার মতে কেবল মানবতা কর্মীরাই যে মানবিক কাজ করেন তা নয়, প্রতিটি সংকটে প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা।
বাংলাদেশের নিজস্ব নাগরিকরা তাদের খাবার থেকে ভাগ দিয়েছে, তাদের পরনের কাপড় তাদেরকে দিয়েছে, তাদের ঘরে আশ্রয় দিয়েছে। আমি এমনও পরিবার দেখেছি, দরিদ্র পরিবার, বাংলাদেশি দরিদ্র পরিবার, উখিয়ার দরিদ্র পরিবার, তারা 8টি রোহিঙ্গা পরিবারকে তার ঘরে আশ্রয় দিয়েছে। এটি মহানুভবতা, এটি মানবিকতা।
একসময় সাংবাদিকতা করতেন তিনি, সংকটাপন্ন মানুষের খবরাখবর তুলে ধরতে গিয়ে নিজেকে জড়িয়ে নিয়েছেন মানবতা কাজে। এরকম আরো একজন মানবতা কর্মী সালমা রহমান।
তো যখন আমি ক্যাম্পে যাই, সত্যি কথা বলতে কি আমার আসলে প্রচন্ড খারাপ লাগে, মানে আমার কাছে মনে হয় এত মানবেতর জীবন যাপন করা, মানে এটা এটা আসলে মানে যারা দেখেছে বা যারা কাছ থেকে দেখে তারা আসলে এটা খুব দুঃখজনক একটা ব্যাপার বলে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। আমি জানি না, আমি নিজে আসলে যতবারই যাই ক্যাম্পে সেটা আমার আমার আবেগে জায়গে আসলে একটা এক ধরনের আবেগ তৈরি হয় আমার আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে যাই ঘটুক না কেন, এটা অবশ্যই তারা জাস্টিস তাদের পাওনা তাদের।
তার মতে সাধারণ মানুষ, সাংবাদিক কিংবা মানবতা কর্মীরাই যে কেবল মানবতার ডাকে সাড়া দেন তা কিন্তু নয়, সংকটাপন্ন মানুষেরও অনেকেই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন মানবতা কর্মে। তেমনই একটি উদাহরণ রোহিঙ্গা যুবক ইকবাল। তার উদ্যোগে রোহিঙ্গা শিশুদের ভাষা শেখানোকে অনেক বড় মানবতা বলে আখ্যায়িত করেছেন সালমা রহমান।
কোনো আইএনজিও বলেন, কোনো ইউএন অর্গানাইজেশন বলেন বা কোনো এনজিও বলেন, কারই কিন্তু কোনো সহায়তার জায়গা নেই। এটা সে ব্যক্তিগতভাবে কেন করছে, এটা অবশ্যই একটা অ্যাপ্রিশিয়েট করার মতো ব্যাপার।
লিঙ্গভিত্তিক সহিংসতা নিয়ে কাজ করছেন শিরিন আক্তার। তার মতে কেবল সংকটাপন্ন মানুষের মাঝে নয়, প্রতিটি সমাজে যেন জড়িয়ে আছে এই লিঙ্গভিত্তিক সহিংসতা।
প্রতিটা সমাজে, শুধু রোহিঙ্গা সমাজে বলবো না, ইভেন আমাদের সমাজে সব জায়গায়, এই যে আমরা জেন্ডারের কথা বলি, এই যে তাদের যে সুযোগ সুবিধাগুলা, তাদের যে জেন্ডার নর্মসগুলা, তাদের যে আমাদের যে নর্মসগুলা সমাজে এখনো আমাদের মধ্যে বিরাজ করে, এটা আসলে বিশাল একটা এরিয়া যেখানে আমাদের সবারই একসাথে কাজ করতে হবে।
রাজনৈতিক, অর্থনৈতিক নানা কারণে প্রতি 2 সেকেন্ডে বাস্তুচ্যুত হচ্ছেন একজন করে মানুষ। সংকটাপন্ন এসব মানুষকে মানবিক সেবা দিতে গিয়ে প্রাণ উৎসর্গ করছেন মানবতা কর্মীরা। মানবিক সংকট কমে আসুক, শান্তিপূর্ণ একটি পৃথিবী হোক, এমনই প্রত্যাশা মানবতা কর্মীদের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে বাচ্চাদের জন্য খুব ব্যস্ত সময়। গ্রীষ্মের ছুটি শেষ, নতুন ক্লাসে উঠেছে বাচ্চারা, তাই চাই নতুন বই, খাতা, পেন্সিল, ব্যাগ। ভয়েস অফ আমেরিকার ফিলিপস আলেক্সিওর প্রতিবেদন থেকে শোনাচ্ছেন সঞ্জানা ফিরোজ।
First, you guys can be the contributors to her lunchbox dreams. Let's talk about love.
সাধারণত অগস্ট মাসে যুক্তরাষ্ট্রে চলে ব্যাক টু স্কুল কেনাকাটার ধুম। এই ব্যাক টু স্কুলের মানে হচ্ছে বাচ্চারা যখন গ্রীষ্মের ছুটি থেকে স্কুলে ফেরত যায় স্কুলের সামগ্রীর, তখন যেই কেনাকাটা করা হয় সেটাকে বলা হয় ব্যাক টু স্কুল। ডিলয়েট সার্ভিসের পরামর্শক রড সাইডস এই সম্পর্কে বললেন,
ইটস দ্য সেকেন্ড বিগেস্ট শপিং সিজন অফ দ্য ইয়ার, $27 বিলিয়ন আর বিং স্পেন্ট, সো আ লট অফ কোম্পানিজ নিড টু ডাবল ডাউন এন্ড রিয়েলি গেইন দ্য শপারস অফ দিস টাইম অফ দ্য ইয়ার।
বছরের দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটার মৌসুম এটি, $2,700 কোটি মূল্যের বাজার এটি, তাই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রয়োজন ক্রেতাদের চাহিদা বুঝে পণ্য সরবরাহ করা।
রড সাইজ বলেন, বাচ্চারা খুব উদগ্রীব থাকে এই সময়টিতে তাদের স্কুলের স্টেশনারি কেনার জন্য। নতুন ধরনের সামগ্রীর প্রতি থাকে তাদের আলাদা চাহিদা, যেমন রকেট নোট বই অথবা সুগন্ধিযুক্ত মার্কার বা সৃজনশীল পত্রিকা। ডিলয়েট সার্ভিসের পরামর্শক রড সাইজ বললেন,
There's a novelty factor. If you've got something new, some gadget, etc., it's fun to show your friends.
নতুন কোন জিনিস বন্ধুদের দেখাতে সব সময় একটি অন্যরকম অনুভূতি কাজ করে বাচ্চাদের মধ্যে।
বাংলাদেশী বংশোদ্ভূত কিছু বাচ্চাদের সঙ্গে আমি কথা বলি জানতে চাই তাদের কাছে স্কুলে ফেরত যাওয়া নিয়ে তাদের ভাবনা ও প্রস্তুতি। ওরা যা বলল,
আমার নাম আয়ান, বাংলাদেশে আমি ক্লাস ফাইভে পড়তাম, এখানে এসে আমি দুই ক্লাস উপরে উঠে গেছি এবং এখন আমি ক্লাস নাইনে। দুই ক্লাস ওঠার পরে আমার স্বাভাবিকভাবে খুব ভালো লাগে, যে নিজেকে মনে হয় যে আরেকটু বড় হয়েছি। এই স্কুলে আমার অনেকগুলোই বন্ধু আছে, একটা দুটো না পুরো একটা গ্রুপ, এবং আমার খুব ভালো লাগে।
আমি নিয়াজ ফিরোজ, আমি চেয়ারসাইড মিডল স্কুল সিক্স গ্রেড পড়ি। বুক ব্যাগ, বই খাতা কিনেছি, বলের বল কিনেছি, আর মার্কার, কালার পেন্সিল কিনেছি।
আমার নাম ফায়াজ ফিরোজ, আমি চেয়ারসাইড মিডল স্কুল এইথ গ্রেড পড়ি। সামনে সপ্তাহে আমাদের স্কুল খুলছে, আমি খুবই এক্সাইটেড। আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমার বন্ধুদের সাথে দেখা হবে, আমি আমার বন্ধুদের সঙ্গে অনেক মজা করি। আশা করছি আমার এই বছর খুব ভালো যাবে।
রামিন বলছিল,
আরো পড়তে হবে, আরো জিনিস লাগবে, আরো লাইক এক্সট্রা কারিকুলার এর জন্য জিনিস আছে। তো আমি সকার করতে চাই,
কথা বলছিলাম আরেকটি ছোট্ট বাচ্চা যার নাম নোরা। নোরা বলছিল,
আমার নাম নোরা আসান, আমি সেকেন্ড গ্রেডে পড়তাম, এখন আমি থার্ড গ্রেডে পড়বো। আমার ভালো লাগছে, লাইক আমার এক্সাইটেড লাগছে। আমার ক্লাস ওয়ার্কটা হার্ডার, অনেক হার্ডার হবে দেন সেকেন্ড গ্রেড, আর আরো চ্যালেঞ্জ হবে দেন সেকেন্ড গ্রেড। ডাক্তার, আমার আমার আপু ডাক্তার হবে, এই জন্য।
অ্যাঞ্জি মিলার একজন মা, তিনি চান তার বাচ্চারা পুরনো দিনের সামগ্রী ব্যবহার করুক। অ্যাঞ্জি মিলার বললেন,
I'd rather have my kid drawing than playing on an iPad or painting or being creative, so that's another reason I don't mind spending the extra money.
আমি চাই আমার বাচ্চারা আইপ্যাডে না খেলে ছবি আঁকুক অথবা সৃজনশীল কোনো কাজ করুক, এই ক্ষেত্রে একটু বেশি টাকা খরচ করতে আমি দ্বিধা করি না। মিলার তার তিন বাচ্চার জন্য $500 খরচ করবেন স্কুলের সামগ্রী কেনার জন্য, যা কিনা যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি পরিবারের গড় আয়।
অভিবাসী ও শরণার্থীদের জন্য ইংরেজি শেখা, এ নিয়ে ভয়েস অব আমেরিকার প্রতিবেদক জুনশার প্রতিবেদন থেকে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে অবস্থিত একটি লাইব্রেরি অথবা গ্রন্থাগারে বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী এবং শরণার্থীদের ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয়, কিন্তু একটু ভিন্নতর উপায়ে। ভয়েস অফ আমেরিকার তরফ থেকে সংবাদদাতা জুন শো এই লাইব্রেরিতে এডিবল অ্যালফাবেট নামে একটি ক্লাস পরিদর্শন করেছিলেন এবং সেখানে এমন কিছু ছাত্রছাত্রীদের সংস্পর্শে এসেছেন যারা রান্নার সাহায্যে ইংরেজি ভাষাকে রপ্ত করার চেষ্টা করছে। ফিলাডেলফিয়া অবস্থিত এই ফ্রি লাইব্রেরির রান্নাঘরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা প্রায় এক ডজনের মতো অভিবাসী এবং শরণার্থীরা এডিবল অ্যালফাবেট নামক প্রোগ্রামটিতে অংশগ্রহণ করেন। এই অংশগ্রহণকারীরা বলছিলেন,
I'm from Iran.
Taiwan.
I'm from Indonesia.
From Iran.
From Brazil.
I'm from France.
আমি ইরান থেকে, আমি তাইওয়ান, আরেকজন বললেন আমি ইন্দোনেশিয়া থেকে, আবার অন্যজন বললেন আমি ব্রাজিল এবং ফ্রান্স থেকে। এখানকারই একজন শিক্ষক বলছিলেন যে, তিনি বলেন যে আজকে আমাদের শেষ ক্লাস, সুতরাং আমরা একটা পিৎজা বানাবো। ফ্রি লাইব্রেরি অফ ফিলাডেলফিয়ার প্রোগ্রাম ডিরেক্টর লিজ ফিটজেরাল্ড বললেন যে,
In this program, we are using food as a vehicle for learning. Each week, the students are learning English through a recipe, and they're learning the names of ingredients. They're learning where to buy the ingredients.
আমরা এই পরিকল্পনাটিতে প্রধানত শিক্ষার জন্য ফুড অর্থাৎ বিভিন্ন ধরনের খাবারের উপর নির্ভর করি। প্রতি সপ্তাহে এখানকার শিক্ষার্থীরা একটি নতুন রান্নার রেসিপির সাহায্যে ইংরেজি ভাষা শিখছে এবং তারা এই রান্নার জন্য ব্যবহৃত উপাদানগুলির নামও এর ফলে শিখে যাচ্ছে। তারা কোথা থেকে এই উপাদানটি কিনবে অর্থাৎ কোন মুদির দোকানে বা গ্রসারি স্টোরে এটি পাওয়া যাবে তাও কিন্তু খুঁজে বার করতে তারা শিখে যাচ্ছে। এই ক্লাসে প্রত্যেক শিক্ষার্থীকে আরও একজন পার্টনারকে নিয়ে যৌথভাবে কাজ করতে হয় এবং এমন একজনকে পার্টনার করতে হবে যার মাতৃভাষা হবে আলাদা। আজ তারা ক্লাসে আলোচনার মাধ্যমে তাদের তৈরি এই পিৎজার উপরে কি টপিং দেবে সেটাই ঠিক করার চেষ্টা করছে। একজন স্বেচ্ছাসেবী ইংরেজি প্রশিক্ষক বললেন যে
তিনি বলছিলেন খাবার তৈরি করার সময় সব উপাদানগুলো কিভাবে মেশানো হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপাদান মিশ্রণের প্রক্রিয়ায় একজন অন্যজনকে বোঝাবে।
এই যে নতুন আইডিয়া অর্থাৎ রান্নার মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষা, এটি কিন্তু প্রথম শুরু হয়েছিল 3 বছর আগে যখন ন্যাশনালিটিস সার্ভিস সেন্টার নামক একটি অলাভজনক সংস্থা যারা প্রধানত রিফিউজিদের দেখাশোনা করে থাকে তাদের মাধ্যমে। এই সংস্থাটি প্রচণ্ড নিপীড়নের হাত থেকে বেঁচে যাওয়া কয়েকজন শরণার্থীকে নিয়ে এই লাইব্রেরিতে আসেন এবং এর মুখ্য উদ্দেশ্য ছিল এই সব শরণার্থীদের লাইব্রেরিটা ঘুরে দেখানো। ফ্রি লাইব্রেরি অফ ফিলাডেলফিয়ার প্রোগ্রাম পরিচালক লিজ ফিটজেরাল্ড আরো বললেন যে
women from all over the world, many of whom didn't speak English very well or at all, and by the end of class, we were all sharing pictures of our families. We were talking about our lives, communicating in any way that we could. It was just a really beautiful moment. And so based on the success of that class, we decided to build...
তিনি বললেন যে বিভিন্ন দেশ থেকে আসা মহিলারা যারা ভালো করে ইংরেজি বলতে পারেন না তারাও কিন্তু ক্লাসের শেষে একে অপরের সাথে তাদের পরিবারের ছবিগুলো শেয়ার করছে, এমনকি তাদের জীবনযাত্রা নিয়ে আরো নানা ধরনের বিষয় নিয়ে মত বিনিময় করছে। এটা খুবই সুন্দর একটা ব্যাপার এবং আমি এটা খুবই উপভোগ করেছি। এরপর এই ক্লাসের সাফল্য দেখে আমি এডিবল অ্যালফাবেট নামে এই পরিকল্পনাটি করার সিদ্ধান্তে পৌঁছেছি। রান্না শেখানোর জন্য একজন শিক্ষক যিনি আবার প্রধান কুকও বটে তিনি বললেন যে এখন আমরা শিখব কি করে শুকনো উপাদানগুলো যেমন আটা, নুন এই ধরনের জিনিসগুলো মেশাতে হয়। 6 সপ্তাহ ব্যাপী এই কোর্সটিতে প্রধানত 2 জন শিক্ষক পড়িয়ে থাকেন, ইংলিশ শেখানোর জন্য একজন এবং রান্না শেখানোর জন্য একজন শেফ ওরফে রান্নার প্রশিক্ষক। শেফ ইনস্ট্রাক্টর মিস্টার জেমস ওডোনেল বলেন যে
We choose our recipes for this class to give our students an idea of what American cuisine and cooking is all about. For example, we choose a lesson on pancakes and we use that as a springboard to talk about American breakfast traditions. I think that this class gives our students...
আমরা আমাদের শিক্ষার্থীদের ক্লাসে এমন কিছু রান্নার রেসিপি শেখাই যার সাহায্যে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের রান্না এবং খাওয়া দাওয়া সম্পর্কে একটা সাম্যক ধারণা করতে সক্ষম হয়। উদাহরণ হিসেবে তিনি বলেন যে যেমন ধরুন আমরা প্যানকেক কী করে বানাতে হয় সেটা আমাদের শিক্ষার্থীদের শেখাই এবং একই সাথে আমরা যুক্তরাষ্ট্রের প্রাতরাশ নিয়ে আলোচনা করি, প্রাতরাশে কী থাকে সেটা নিয়েও আমরা কথা বলি। আমার মনে হয় এই ক্লাসটি শিক্ষার্থীদের নিজেদের নতুন জায়গা সম্পর্কে, সংস্কৃতি সম্পর্কে, সেই সংস্কৃতির সাথে মিশে যাওয়া সম্পর্কে বোঝবার একটা সুযোগ করে দেয়।
এরপরে এই শিক্ষক আরো বললেন যে এই খাবারটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা একটু আঠা আঠা মতো হয়। এই ক্লাসের শিক্ষার্থী প্রথমে কিভাবে রান্না করতে হবে সেটা শেখে, তারপরে রান্না করে এবং সবশেষে সবাই মিলে সেখানে একসাথে খেতেও বসে যায়। ইরান থেকে আগত পারাস্তু কাভার বললেন যে
I like this class very much because it was fun for me and
and was more useful from other classes.
আমি এই ক্লাসটা খুবই পছন্দ করি, কেননা এতে খুব মজা হয় আর অন্যান্য ক্লাসের থেকে এই ক্লাস আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। ফ্রি লাইব্রেরি অফ ফিলাডেলফিয়ার পরিচালক লিজ ফিটজেরাল্ড আরো বললেন যে
our students are also sharing that they feel more comfortable in Philadelphia. That's been some feedback that we've gotten, that after being in our class, that Philadelphia seems to be a friendlier place. And that to me is, it's just beautiful. It's a real big part of why we're doing this in the first place.
তিনি বলেন যে আমাদের ছাত্রছাত্রীরা আরো সবাইকে জানাচ্ছে যে তারা ফিলাডেলফিয়া শহরে অনেক শান্তিতে বাস করে এবং এই তথ্য আমরা কিছু লোকের কাছ থেকে শুনতে পেয়েছি। তারা বলেছে যে ফিলাডেলফিয়া খুবই ভালো শহর এবং এখানে একে অপরকে নিজের মতো করে আপন করে নেয় এবং এই ধারণাটা আমার কাছে একটা বিরাট পাওনা, কেননা আমরা যাই হোক না কেন এই পরিকল্পনাটা যখন চালু করেছিলাম এবং এটাকে যে ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি তার কিন্তু প্রধান এবং মূল উদ্দেশ্য হলো যে এই বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসী ও শরণার্থীদের পরস্পরকে বন্ধু করতে পারে এবং যুক্তরাষ্ট্রে বসবাস করতে তারা যেন অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করে।
আমরা অনেকেই মানুষের চেহারা মনে রাখতে পারি না, আবার হ্যাঁ এমন রোগও রয়েছে যে রোগের প্রভাবে মানুষ একেবারেই কারো চেহারা মনে রাখতে পারে না। মস্তিষ্কের বিশেষ এই রোগকে বলা হয় প্রসোপ্রেগনোসা। পরিবারের সদস্যদের চিনতে পারে না রোগী বিরল এই রোগ নিয়ে ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক সেডি ওয়েন্সকির রিপোর্ট থেকে জয়তি দাশগুপ্ত পড়ছেন, সাথে রেকর্ডিংয়ে ছিলাম আমি। আচ্ছা সঞ্জনা, আপনার কি এমন হয়েছে কখনো একজন লোককে দেখলেন পরবর্তীতে দেখার পর আপনি তাকে ঠিক চিনতে পারছেন না?
এরকম তো হতেই পারে,
সাধারণ মানুষের ক্ষেত্রে এটা অল্প ঘটে, কিন্তু এমন কিন্তু হয় কিছু লোক আছে যারা একেবারেই মানুষের চেহারা চিনতে পারেন না।
এটি মনে হয় একটি রোগ।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, এটি একটি বিশেষ রোগ। আপনার সাথে যদি রাস্তায় ডেসা রিডের সাথে দেখা হয় আপনি বুঝতেই পারবেন না ছোটবেলা থেকে সে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়া রোগে ভুগছে। তবে আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন দ্বিতীয়বার তার সাথে দেখা হলে দেখবেন সে আপনাকে চিনতে পারছে না। ডার্মাথ কলেজের মনোবিজ্ঞানী ব্র্যাট ডুইসেন বলছিলেন
face processing is especially dependent on the right temporal lobe and so it's on the side here
mukhabayob jenar bishoyti bishesh bhabe nirbhor kore mostishkeo bam pasher ekti ongsher upor jar nam right temporal lobe
ha amader mostishker je bibhinno ongsho gulo royeche jemon amra jani je en mostishker bishesh ongsho amra je gan shuni seta ekta jayga ebong onko korar bishoyti sheti kintu eki jayga erokom mostishker bibhinno jayga gulo bibhinno onubhutike joro kore আবার সেটাকে বের করে আনে স্মৃতি
আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে, সেগুলো আমাদের ব্রেইনে আমাদের মস্তিষ্কে সেই ইনফরমেশনগুলোকে
আবার আমরা নিয়ে আসি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবং যে মনোবিজ্ঞানী ব্র্যাড ডুইসেন তিনি বলছিলেন যে মস্তিষ্কের বাম পাশের একটি অংশের উপরেই নির্ভর করে মানুষের চেহারা মনে রাখবার বিষয়টি। ভাবুন তো, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ঠিক ব্রেইনের কোন অংশ কি কাজের জন্য। হ্যাঁ, এই রাইট টেম্পোরাল লুপ যদি কাজ না করে তাহলে
এই রোগের
রোগ দেখা যায়, মানুষ অন্যজনকে চিনতে পারে না। যদিও যেই রোগীর কথা বলা হচ্ছিল ডেসা রিড সে অনেকটাই সুস্থ, তবে এখন প্রোসে প্রেগনেসি অর্থাৎ এক ধরনের অন্ধত্বে ভুগছে যার ফলে মানুষের মুখ দেখে চিনতে পারে না। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের সহায়তায় মনোবিজ্ঞানী ব্র্যাড ডুইসেন এবং তার সহকর্মীরা গবেষণা করছেন কিভাবে মানুষ প্রি প্রক্রিয়ায় মুখ অবয়ব চিনতে পারে। ব্র্যাড ডুইসেন বলছিলেন
My main interest is trying to understand the organization of the normal brain and we use these brains
আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক একটি মস্তিষ্কের কর্মপদ্ধতি বোঝা। যে সমস্ত মানুষের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করছে না তা পর্যবেক্ষণ করে বুঝতে চেষ্টা করছি স্বাভাবিক মস্তিষ্ক কিভাবে ক্রিয়া করে।
প্রোসে প্রেগনেন্সি আজ থেকে 150 বছর আগে কিন্তু শনাক্ত করা হয়েছিল। এটি একটি বিরল রোগ, এ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। গবেষক ডুইসেন এই রোগে আক্রান্ত 20 জন অংশগ্রহণকারীকে একসাথে করেছেন একটি তথ্য ভাণ্ডার তৈরি করবার জন্য। এজন্য তিনি রোগীদের কিছু পরীক্ষা নেন, খুব পরিচিত কিছু মানুষের ছবি তাদের দেখান, যেমন তাদেরকে সামনে বসিয়ে রেখে তাদের ছবিগুলো দেখাচ্ছিলেন। দেখি আবার সেই ছবিটা যখন দেখাচ্ছিলেন যে তুমি কি চিনতে পারছো কিনা, এভাবেই কিন্তু তিনি পরীক্ষা করছেন,
ধরা পড়েছে যে তারা সেই রোগে আক্রান্ত কিনা।
জি ঠিক তাই। প্রোসে প্রেগনেসিয়ায় আক্রান্ত রোগী ডেসা রিড বলছিলেন
I don't know. John Travolta.
আমি চিনছি না, আমি চিনতে পারছি না।
হ্যাঁ চিনছি, এই থুতনি খুবই চেনা, মনে হচ্ছে জন ট্রাভোল্টা।
হ্যাঁ, এইভাবেই ডেসা রিড পরীক্ষাগুলো দিচ্ছিলেন মনোবিজ্ঞানীর কাছে। তার কাছে দেখানো হচ্ছিল জর্জ ডব্লিউ বুশের ছবি, দেখানো হচ্ছিল একজন ফিল্ম স্টারের ছবি,
কিন্তু যার নাম বললাম জন ট্রাভোল্টা।
রাইট, কিন্তু তাকে সে চিনলো, তার কারণ হচ্ছে তার থুতনি দেখেছে, সে চিনেছে। কিন্তু বেশিরভাগ মানুষকেই কিন্তু সে দ্বিতীয়বার দেখানোর পর আর চিনতে পারেনি। এছাড়াও গবেষকরা স্মৃতিশক্তিকে পরীক্ষার জন্য অন্যান্য রোগীদেরকেও কিন্তু সেখানে আনছেন, স্বাভাবিক মানুষকেও কিন্তু সেখানে আনছেন। গবেষক ব্র্যান্ড বলছিলেন,
And so imagine that we find somebody who's suffered brain damage and they can't recognize faces any longer.
ধরুন আমরা এমন একজনকে পেলাম যিনি মস্তিষ্কের রোগে ভুগছেন এবং কারো মুখবয়ব চিনতে পারছেন না, তবে গাড়ি পার্ক করার স্থান ইত্যাদি চিনতে পারছেন। এসব দেখে মনে হয় শুধুমাত্র মুখ চেনবার জন্য আমাদের মস্তিষ্ক বিশেষ প্রক্রিয়া গ্রহণ করে।
দেখুন, তারা গাড়ি চিনছেন, তাদের গাড়ি পার্কিং করার লট চিনছেন, কিন্তু মানুষের মুখ অবয়ব চিনছেন না। এই মুখ অবয়ব চিনবার জন্য কিন্তু আমাদের মস্তিষ্কের বিশেষ অংশ কাজ করে। যখন রোগীরা মুখাবয়ব চেনার জন্য চিন্তা করতে থাকেন, সেই মুহূর্তে গবেষকরা মস্তিষ্কের গঠন দেখবার জন্য MRI করে থাকেন। গবেষক ম্যারি লুসি বলছিলেন,
They are missing certain parts of the brain or they have damaged certain parts of the brain and we see that in MRI scans and so if the parts not there it can't
MRI স্ক্যানে দেখা গেছে এসব রোগীদের মস্তিষ্কের বিশেষ অংশ নষ্ট হয়ে গেছে অথবা সেই সুনির্দিষ্ট অংশটি নেই। যদি বিশেষ অংশটি নাই থাকে তাহলে ক্রিয়া করার কোনো প্রশ্নই আসে না। আমরা তুলনা করে বুঝতে পারি না থাকা অংশটির কাজ কি।
হ্যাঁ, সুস্থ স্বাভাবিক মানুষের ব্রেনের MRI করা হয় আর যারা অসুস্থ তাদেরটা, এবং এরপর দুটোকে তুলনা করে তারা বুঝতে পারেন যে দুটো ব্রেনের মধ্যে কোন জিনিসটি নেই অথবা কোন জিনিসটি অস্বাভাবিক রয়েছে। এভাবেই তারা
রোগ নির্ণয় করে থাকেন।
মনোবিজ্ঞানী ব্র্যাড বলছিলেন, আমরা আশা করছি মুখাবয়ব চেনার প্রক্রিয়া বোঝার সাথে একটি কাঠামো আমাদের কাছে আসবে যার মাধ্যমে আমরা মস্তিষ্কের অন্যান্য অংশ কিভাবে কাজ করছে তা বুঝতে পারব।
ব্র্যান্ড জানিয়েছে, ফেস ব্লাইন্ডনেস গবেষণা সরাসরি কোনো রোগ নিরাময়ে কাজে আসবে না, এর পরেও ডেসা রিড অংশগ্রহণ করতে চান। তার সাহায্যে গবেষকরা আরো ভালোভাবে বুঝতে পারবে আমাদের চারপাশের পৃথিবীকে আমরা কিভাবে শনাক্ত করি।
সত্যি এই গবেষণা আরো সামনে এগিয়ে যাক, আরো সুন্দর ফলাফল নিয়ে আসুক, তাতে করে হয়তোবা আগামী দিনে এই রোগীদের চিকিৎসা সহায়তায় নতুন কিছু করা যাবে। এতক্ষণ যে প্রতিবেদনটি শুনছিলেন তাতে আমার সাথে কণ্ঠ দিয়েছিলেন সঞ্জনা ফিরোজ। এবারে ক্রীড়াঙ্গন সংবাদ পরিবেশন করছেন আহসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরের প্রথমেই রয়েছে ফুটবলের খবর। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল এশিয়ান গেমসে কাতারের সাথে জয়ী হয়েছে 1-0 ব্যবধানে। ইন্দোনেশিয়াতে এই এশিয়ান গেমস চলছে, পশ্চিম জাভার বেকাসিতে এই খেলা অনুষ্ঠিত হয় এবং জামাল ভুইয়া গোলটি করেন এবং তার ফলে বাংলাদেশ পরের রাউন্ডে অর্থাৎ শেষ ১৬তে উন্নীত হলো। আজকে ঢাকা থেকে আমার সাথে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। অনূর্ধ্ব 23 দল এশিয়ান গেমসে এই প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ পেল। এর আগে যতদূর মনে পড়ছে তারা কখনো দ্বিতীয় রাউন্ডে ওঠেনি। দিলু খন্দকার।
হ্যাঁ ঠিক তাই, যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশ 1978 ব্যাংকক এশিয়ান গেমস থেকে প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবং ফুটবলও খেলছে সেই আসর থেকে, কখনোই প্রথম পর্বের ব্যারিয়ারটা পার হতে পারেনি। দিল্লি এশিয়ান প্রথম জয় তুলে নিয়েছিল মালয়েশিয়ার বিরুদ্ধে এবং গত ইন্ডিয়ান এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম ম্যাচটা আফগানিস্তানকে হারিয়েছিল, তারপরে গ্রুপের অন্য দু ম্যাচ হেরে তারা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। এবারের ইকুয়েশনটা খুবই কঠিন ছিল, কারণ প্রথম ম্যাচটা তারা হেরে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন উজবেকিস্তানের কাছে 3-0 গোলে এবং সেদিন ওয়ান সাইডেড ম্যাচে বেশ ভালো খেলেছিল উজবেকিস্তান। দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ ডমিনেট করেছিল থাইল্যান্ডের বিরুদ্ধে এবং একটা পর্যায়ে প্রায় 80 মিনিট পর্যন্ত 1-0 গোলে এগিয়েও ছিল, গোলকিপারের ভুলে শেষ মুহূর্তে গোল খেয়ে ব্যাক ফুটে চলে গিয়েছিল, 1-1 ড্র ছিল। আর আজকে লাস্ট ম্যাচটা বাংলাদেশের সামনে একটাই রাস্তা খোলা ছিল যে থাইল্যান্ড যদি উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যায়, বাংলাদেশ ড্র করলেও সেকেন্ড রাউন্ডে যেতে পারবে প্রথমবারের মতো। তো সেক্ষেত্রে বাংলাদেশ শেষ মুভমেন্টে অধিনায়ক জামাল ভুইয়া, ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া যে গোলটি করলেন তাতেই কিন্তু বাংলাদেশকে প্রথমবারের মতো জায়গা করে দিল দ্বিতীয় পর্বে। মোটামুটি দু দলই ভালো খেলেছে, কারণ 90 মিনিটে কারো একচ্ছত্র প্রাধান্য ছিল না। কিন্তু বাংলাদেশ যেমন মানে 2-1 শফিল মাহমুদুর রহমান আগের ম্যাচে যিনি গোল করেছিলেন তিনি 1-2-1 একাধিক সুযোগ মিস করেছেন, তেমন কাতারও কিন্তু সুযোগ পেয়েছিল কিন্তু গোলকিপার আশরাফ ইসলাম রানা মিরাকেলি সেভ করেছিলেন। আর শেষ মোমেন্টে স্টপেজ টাইম যেটা বলা হয় অতিরিক্ত সময়, জামাল ভুঁইয়া যে গ্রাউন্ডের শটে গোলটি করেছেন তাই কিন্তু পৌঁছে দিল বাংলাদেশকে প্রথমবারের মতো এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে।
দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ নকআউট পর্বে কার বিরুদ্ধে খেলবে?
এখনো অন্য গ্রুপগুলোর খেলা যেহেতু শেষ হয়নি, ডিসাইডিং হয়নি, এই গ্রুপ থেকে যেমন উজবেকিস্তান শতভাগ জয়, 3 ম্যাচ জয় করে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ, সেখানে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হিসেবে সেকেন্ড রাউন্ডে গেল এবং থাইল্যান্ডের একটা সুযোগ রয়ে গেল, কারণ বেটার থার্ডের দুটো দল রাউন্ড অফ 16-এ যাবে, সেক্ষেত্রে এখনো তাদের একটা সুযোগ রয়েছে। সবগুলি খেলা শেষ হয়ে গেলেই বোঝা যাবে যে বাংলাদেশ নকআউট পর্বে কার বিরুদ্ধে লড়বে। সব থেকে বড় কথা, বাংলাদেশ ফুটবল যখন 194 ফিফা র্যাঙ্কিং এ রয়েছে সেখানে বাংলাদেশ ফুটবলের এই জয়টা অবিসম্ভাবী দরকার ছিল, কারণ সামনেই তারা ঘরের মাঠে সাউথ এশিয়ান ফুটবল যে টুর্নামেন্ট সাফ ফুটবল টুর্নামেন্টে খেলবে এবং বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলবে, এই জিনিসটা তাদের আত্মবিশ্বাসটা হয়তো কিছুটা হলেও মজবুত করে দেবে। আর এবারের দলটি কাতারে এবং দক্ষিণ কোরিয়াতে জেমি দিয়ে ইংলিশ কোচের অধীনে দীর্ঘদিন প্র্যাকটিস করেছে এবং সেখানে প্র্যাকটিস ম্যাচও খেলেছে। মোদ্দা কথা, এবারের দলটা সব থেকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিল, বোধ করি তারই ফল মিলল যে কাতারকে হারিয়ে সেকেন্ড রাউন্ডে জায়গা করে নেয়া।
এবার একটু ফুটবলের দিকে নজর দেব, ফুটবল নয় ক্রিকেটের দিকে নজর দেব, ভারত এবং ইংল্যান্ড। বর্তমানে ভারত ইংল্যান্ড সফর করছে এবং তৃতীয় টেস্ট ম্যাচ চলছে, খেলা চলছে ট্রেন্ট ব্রিজ মাঠে এবং সেখানে আমরা দেখেছি যে ভারত প্রথম ইনিংসে করেছিল 329, তারপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে করেছে 161 এবং অল আউট, অর্থাৎ ইংল্যান্ড চাপের মুখে ভারত ব্যাট করছে 67 রান 1 উইকেটের বিনিময়ে। একটু মনে করিয়ে দিতে চাই যে ভারত প্রথম ইনিংসে 329 রান করেছিল, তার মধ্যে সর্বোচ্চ রান করেছিলেন কোহলি, তিনি 97 রান করেছিলেন, 152 বল খেলেছিলেন, রাহানে 81 রান করেছিলেন, 131 বল খেলেছিলেন এবং মূলত এই দুইজনের রানের ওপর ভর করে ভারত 329 রান করে। বোলিংয়ে অ্যান্ডারসন, ব্রড এবং ওয়ার্কস তিনজনই 3টি করে উইকেট নিয়েছিলেন এবং এরপরে ইংল্যান্ড ব্যাট করতে এসে বিপর্যয়ের সম্মুখীন হলো। আমরা দেখলাম যে মাত্র 161 রানে ইংল্যান্ড পরাজিত হলো, অথচ আগের টেস্টে কিন্তু লর্ডসের মাঠে ইংল্যান্ড দুর্দান্ত খেলেছে এবং ভারতকে কোণঠাসা করেছিল, কিন্তু ইংল্যান্ড এই ট্রেন্ট ব্রিজের মাঠে কিন্তু নিজেরাই কিছুটা চাপের মুখে পড়ে গেছে। দিলু খন্দকার, ভারত এখন দ্বিতীয় ইনিংসে 67 রান 1 উইকেটে, কি মনে হচ্ছে?
এই ম্যাচটাই সেকেন্ড টেস্ট হেরে যাওয়ার পর বিরাট কোহলি একটা দুর্দান্ত কথা বলেছিলেন যে তাদের ব্যাটসম্যানরা মোটেই ভালো করতে পারছেন না, বোলাররা কিন্তু ভালো বল করছেন। দুটো টেস্টেই কিন্তু ভারতীয় বোলাররা ভালো বল করেছিলেন এবং টানা তৃতীয় টেস্টেও ভারতীয় বোলাররা ভালো বল করলেন, হার্দিক পান্ডিয়া 5 উইকেট তুলে নিয়েছেন। মূলত বিরাট কোহলির কথাটা ছিল আমরা 2 ম্যাচ ডাউন, 2-0 পিছিয়ে আছি, আরো 3টি টেস্ট বাকি রয়েছে, তবে আমরা চেষ্টা করব ফিরে আসার জন্য আমাদের ব্যাটসম্যানদের রান করতে হবে। আপনি যেটা বলেন যে বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানে যে একটা পার্টনারশিপ ছিল 150 রান প্লাস, সেই রানটাই কিন্তু ভারতকে একটা মজবুত অবস্থানে পৌঁছে দিয়েছে এবং 329 রান কিন্তু অনেক বড় স্কোর এবং যেটা দেখে বোলারদের অনুপ্রাণিত করেছিল এবং ভারতের 3 পেস বোলারই কিন্তু ভালো বল করেছে, ঈশান শর্মা, মোহাম্মদ সামি এবং হার্দিক পান্ডিয়া, এবং তারাই কিন্তু মূলত ইংল্যান্ডের ব্যাটসম্যানদের নাকাল করেছেন, শুরু থেকে চাপটা ঢেলে দিয়েছিলেন এবং বোঝা যায় যে এই টেস্টে পুরোপুরি ব্যাকফুটে কিন্তু ইংল্যান্ড। এখান থেকে অলৌকিক ব্যাটসম্যানরা যদি ফোর্থ ইনিংসে নিজেদের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ভালো খেলতে না পারে তাহলে কিন্তু এই ম্যাচ থেকে বের হয়ে আসা কঠিন। বিরাট কোহলি যে কথাটা বলেছিলেন যে কাজটা আমাদের কঠিন কিন্তু আমরা এখনই সবকিছু হেরে যেতে চাই না, আমরা থার্ড টেস্টটাই আমাদের মতো করে ফিরে আসব, সেই কথাটা প্রমাণ রেখেছেন এবং দলটা অসাধারণ ভালো করেছেন। ক্যাপ্টেন্স নিজে ক্যাপ্টেন্স নক যে 97 তিনি ক্যাপ্টেন্স নক খেলেছেন, সেকেন্ড টেস্টেও কিন্তু দুই ইনিংসেই ভালো ব্যাট করেছেন, যদিও তার ইঞ্জুরি ছিল, শঙ্কা ছিল থার্ড টেস্ট খেলবেন কিনা, কিন্তু এত বড় একজন ক্রিকেটার যিনি নিজের নামের প্রতি শুভেচ্ছা করে চলেছেন এই সিরিজে টানা পঞ্চম ইনিংসেও কিন্তু দুর্দান্ত ব্যাট করলেন। সম্ভবত ক্যাপ্টেনের এই অনুপ্রাণিত ইনিংস গোটা দলটাকে চাঙ্গা করে রেখেছে, বলা যায় যে ড্রাইভিং সিটে কিন্তু ভারত এই টেস্টে।
ধন্যবাদ। এছাড়াও ফুটবলের আরেকটি খবর দিতে চাই, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চলছে এখন ব্রাইটন এবং ম্যানচেস্টার ইউনাইটেড এর মধ্যে। শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেড 89 মিনিট খেলা হয়েছে, 3-1 গোলে পিছিয়ে আছে ব্রাইটনের কাছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি বিশাল ব্যবধানে হাডার্সফিল্ডকে 6-1 গোলে পরাজিত করেছে, সেই খেলায় আর্জেন্টিনার আগুয়েরা তিনি হ্যাট্রিক করেছেন। বার্নলি এবং ওয়াটফোর্ডের খেলায় ওয়াটফোর্ড 3-1 গোলে জয়ী হয়েছে। অন্যদিকে বার্সেলোনার খেলায় মেসি আবারও জোড়া গোল করেছেন এবং তিনি যে একজন বড় মাপের খেলোয়াড় সেটা তিনি আবারও প্রমাণ করলেন সেই খেলার মাধ্যমে। এবং বাংলাদেশ অনূর্ধ্ব 15 দল, আমরা জানি যে গতকাল তারা সাফ গেমসের ফাইনালে পরাজিত হয়েছে ভারতের কাছে, কিন্তু এখানে উল্লেখ করতেই হয় যে বাংলাদেশ দল অত্যন্ত ভালো খেলেছে, তারা গোল পায়নি ভাগ্যের কারণে, কিন্তু তারা অত্যন্ত ভালো খেলে শেষ পর্যন্ত তারা রানার আপ হয়েছে। বিলু খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ, এই ছিল খেলার খবর।
এবারে শুনুন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন হচ্ছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে দ্ব্যর্থহীন ভাষায় নিকারাগুয়ায় চলমান সহিংসতা এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে ড্যানিয়েল ওর্তেগা সরকারের মানবাধিকারের লঙ্ঘনের নিন্দা জানিয়েছে। বহু বছরের নির্বাচনে জালিয়াতি, ওর্তেগা সরকার কর্তৃক নিকারাগুয়ার আইনকে প্রভাবিত করা, সুশীল সমাজ, বিরোধী দল এবং স্বতন্ত্র মাধ্যমকে দমন করার পর নিকারাগুয়ার জনগণ গণতান্ত্রিক সংস্কারের দাবিতে পথে পথে বিক্ষোভ প্রদর্শন করেন। সরকার তাদের এসব দাবি মেটান এলোপাথারি সহিংসতার মাধ্যমে। প্রাণ হারান 350 জনের বেশি নিরাপরাধ জনগণ, হাজার হাজার প্রতিবাদকারী আহত হন এবং সরকার শত শত নাগরিকদের অভ্যুত্থানে সহায়তাকারী এবং সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে এলোপাথারি আটক এবং তাদের উপর পাশবিক অত্যাচার চালায়। বহু লোক তারপর নিখোঁজ হয়ে যান। হোয়াইট হাউস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মোরেলো চূড়ান্তভাবে এসব সরকারপন্থী প্যারা পুলিশের ঘৃণ্য তৎপরতার জন্য দায়ী, যারা তাদের নিজস্ব জনগণকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। যুক্তরাষ্ট্র সরকার সেন্দেনিস্তা পার্টির সদস্য সহ সকল নিকারাগুয়া জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এই সেন্দেনিস্তা পার্টি নিকারাগুয়ায় গণতান্ত্রিক সংস্কার এবং সহিংসতা অবসানের ডাক দিয়েছে। নিকারাগুয়ায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজন পড়বে অবাধ, মুক্ত এবং স্বচ্ছ আগাম নির্বাচনের। সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকার আস্থাশীল সংলাপ আলোচনার জন্য ক্যাথলিক চার্চ পরিচালিত সংলাপ প্রক্রিয়াকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র নিকারাগুয়া সরকারের যেসব সরকারি কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন দুর্নীতির জন্য দায়ী তাদের জবাবদিহিতা উন্নয়নের প্রয়াস চালাচ্ছে। বিশ্বজনীন ম্যাগনিৎস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ 13818 বলে নিকারাগুয়ার 3 জন কর্মকর্তা ফ্রান্সিসকো ডিয়াজ, ফিদেল মোরেনো এবং ফ্রান্সিসকো লোপেজকে শনাক্ত করেছে। হোয়াইট হাউসের মতে এসব পদক্ষেপ এখানেই শেষ নয়, বরঞ্চ সেখানকার অব্যাহত মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির বিরুদ্ধে তা শুরুমাত্র। যুক্তরাষ্ট্র সরকার নিকারাগুয়া সরকারের কর্মকর্তা ও তাদের পরিবার পরিজনদের বিরুদ্ধে ভিসা প্রত্যাহার এবং তাদের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেসব কর্মকর্তা প্রতিবাদকারী ও পৌরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের সহিংসতায় মদদ জুগিয়েছে এবং যারা শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভে সরকারপন্থী প্যারা পুলিশের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট ছিল, এছাড়াও যুক্তরাষ্ট্র ওর্তেগার নিরাপত্তা বাহিনী ক্ষমতার অপব্যবহার করতে পারে সেই সন্দেহে অতিরিক্ত অস্ত্র এবং সরঞ্জামের বিক্রয় বন্ধ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র নিকারাগুয়ার গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতি সহায়তা অব্যাহত রাখতে অতিরিক্ত $10,50,000 সহায়তার কথা ঘোষণা করেছে। এই অর্থ সহায়তা সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন, ওর্তেগা সরকারের বর্তমান হুমকির মুখে কর্মরত স্বতন্ত্র মাধ্যমগুলিতে গুরুত্বপূর্ণ প্রাণের সঞ্চার ঘটাবে। হোয়াইট হাউস ওর্তেগা সরকারের প্রতি পুলিশ ও প্যারাপুলিশ বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় পরিচালিত সহিংসতা অনতিবিলম্বে বন্ধের আবেদন জানাচ্ছে। যুক্তরাষ্ট্র অত্যন্ত ঘনিষ্ঠভাবে নিকারাগুয়া পরিস্থিতির উপর নজর রাখবে এবং সহিংসতায় যারা দায়ী তাদের দোষী সাব্যস্ত করতে আন্তর্জাতিক সমাজের সঙ্গে একত্রে কাজ করে যাবে।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়তে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফারিয়া প্রদেশের একটি শহরে তালিবান প্রবেশ করেছে এবং সেখান থেকে কয়েক ডজন সরকারি সেনাকে তারা আটক করে নিয়ে গেছে। জাতিসংঘ রবিবার এক সতর্কবার্তা প্রকাশ করেছে। জাতিসংঘের ওই সতর্কবার্তায় এবছর আফগানিস্তানে ত্রাণকর্মীদের ওপরে হামলা 20% বেড়েছে বলে বলা হয়েছে। এ পর্যন্ত হত্যা করা হয়েছে 23 জনকে এবং 37 জন আহত হয়েছে আর 74 জনকে জিম্মি করা হয়েছে। আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত মানবিক সাহায্যকারী সংস্থা মেডিসিন সায়েন্স ফ্রন্টিয়ার্স ডক্টর্স উইদাউট বর্ডার্স আমস্টারডাম থেকে এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার স্বাধীন মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে দেশটির উত্তর রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না। বিপন্ন, অসহায় এবং চিকিৎসার প্রয়োজন এমন মানুষের সেবা, সাহায্য, সহযোগিতা করতেও তারা বাধা সৃষ্টি করছে। শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় দুর্বৃত্তদের গুলিতে 7 জন নিহত হওয়ার পর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় জাতীয় উপজাতিদের পরস্পর প্রতিদ্বন্দ্বী আঞ্চলিক সংগঠনগুলোর নিজেদের মধ্যকার কলহ বিবাদের জেরে এ পর্যন্ত গত 9 মাসে অন্তত 34 জন উপজাতি নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েল গাজা উপত্যকায় প্রবাসে প্রবেশের পথ মানুষের জন্য বন্ধ করে দিয়েছে। রবিবার থেকে ওই সীমান্ত পথ বন্ধ থাকবে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, কেবলমাত্র মানবিক সাহায্য সংক্রান্ত কাজের জন্য সীমান্ত পথ খোলা থাকবে। শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বাজ সীমান্তের কাছে এক প্রতিবাদ বিক্ষোভের উপরে ইসরায়েলি সেনারা গুলি চালালে 2 ফিলিস্তিনি নিহত হন। হেজবোল্লা জানিয়েছে, ইয়েমেনের হতি বিদ্রোহীদের এক প্রতিনিধি দলের সঙ্গে হেজবোল্লা নেতারা বৈঠক করছেন। রবিবার লেবানিজ জঙ্গি দল জানিয়েছে, ইয়েমেনের গৃহযুদ্ধের সর্বসাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হাসান নাসরুল্লাহ হতি প্রতিনিধি দলের মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে বৈঠক করেন। ইতালির জেনোয়া শহরে গাড়ি চলাচলের একটি সেতু ধসে পড়ার ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 43-এ পৌঁছেছে।
আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। আজ অনুষ্ঠান প্রযোজনা করলেন জয়ন্তী দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন জাস্টিন থোয়েস্ট, ফেসবুক সম্প্রচারে ছিলেন শফিউল আলম মাসুদ। আমি শাহাদাত হোসেন সবুজ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.